মিডনাইট হরর স্টেশনের জন্য বেশ কয়েকটা ভূতের গল্প লিখলাম পরপর। শুধু কি ভূত, মৃত্যু, অন্ধকার, খুন, এই সবের এক ভয়ঙ্কর জগৎ। লিখতে লিখতে, পড়তে পড়তে নিজেও ডুবে গেছিলাম এই অন্ধকারের সাগরে। সে অন্ধকার আর ভালো লাগলো না। ভাবলাম এমন একটা কিছু লিখবো যেটা আলোর কথা বলবে, অন্ধকারের নয়। বহু শ্রোতা আমায় জিজ্ঞেস করেছেন আমি ভূতে বিশ্বাস করি কিনা। আজ এই গল্পটা শোনানোর পর আমি তাদের থেকে শুধু একটুখানি বিশ্বাস চাই। যে কয় বছর আপনি পৃথিবীর বুকে হেঁটে চলেছেন, যাদের ভালোবেসেছেন, যাদের সাথে ঝগড়া মারপিট করেছেন, যে ঘটনা আপনাকে ভেঙে জুড়ে আবার ভেঙেছে, তার সব কিছু সবটাই যদি মিথ্যে হয়ে যায়, তাহলে যদি দেখেন আপনার জীবন ভোর জমানো রাগ দুঃখ অভিমান কান্নার মূল্য নাবালিকার পুতুল খেলার থেকেও মূল্যহীন, অর্থহীন, তাহলে শুনতে থাকুন আজকের গল্প ইউটোপিয়া।
সাত সকালে ঘুমটা ভেঙে গেল, অন্য কোনো কারণে নয়, একটা পাখি। দিন তিনেক হলো আমাদের মেসের চারপাশে একটা পাখি কেমন যেন অদ্ভুত স্বরে ডেকে যায়। খুব তীব্র নয়, আবার মিষ্টিও নয়, সব মিলিয়ে পিলে ঝমকে দেওয়ার মতো একটা ডাক। কোমরে ভর দিয়ে উঠে বসে আড়মোড়া ভাঙলাম। এখনো সূর্যটা ভালো করে ওঠেনি, হালকা অন্ধকারে ঘরটা ভরে আছে। মেসের এই ঘরটায় আমি আর কান্তি থাকি। চারপাশে তাকিয়ে তাকে দেখতে পেলাম। আশ্চর্য, সাত সকালে উঠে বিছানায় হুমড়ি খেয়ে বসে কি যেন লিখে চলেছে। লোকটার এমনিতে কথাবার্তা কেমন যেন অদ্ভুত ধরনের। শুনেছি বছর কয়েক আগে কিছুদিন একটা অ্যাস্ট্রেশনেও কাটিয়ে এসছে। কি জানি বাবা, মাঝে মাঝে খেপে উঠে কি করে বসে। সমাজপতিও আর লোক পেল না, এই আধ পাগলা খেপাটি লোকটাকে আমার রুমে এনে ফেলতে হলো। সকালে উঠেই কলম পিছছে, এই অন্ধকারে কি যে লিখছে কে জানে। কান্তি বেডটা আমার থেকে বেশি দূরে নয়, আমি উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম। একটা সাদা কাগজের প্রায় অর্ধেকটা লিখে ফেলেছে। গলা তুলে বললাম, সাত সকালে কি লিখছ হে কান্তি। কান্তি এমন ভাবে আমার দিকে তাকালো যেন এতক্ষণ সে ধ্যানে মগ্ন ছিল। আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল,
আচ্ছা নিহার বাবু, আপনি শেষ কবে স্বপ্ন দেখেছিলেন?
স্বপ্ন তা অত আমার মনে থাকে না, হবে দিন পনেরো আগে। কেন বলতো?
কি দেখেছিলেন
তাও ঠিক মনে নেই, কিন্তু সাত সকালে কি লেখা শুরু করেছ। সে আর কিছু বলল না, আমিও মুখ ঘুরিয়ে নিলাম। হঠাৎ আমার কেমন যেন কৌতূহল হল, লোকটা লিখছে নাকি। আর চোখে একবার তার দিকে তাকিয়ে দেখলাম লেখা শেষ করে সে কি যেন ভাবছে। একটু পরে আমার দিকে তাকিয়ে একগাল হেসে বলল,
আসলে এক্ষুনি লিখে না রাখলে ভুলে যেতাম, স্বপ্ন কারোরই মনে থাকে না।
বেশ তো, কি লিখলে একটু মনে শোনাব
না? থাকবে, চা বলেছেন?
এখনো না।
সে কি মশাই, বাজে কটা?
সাড়ে পাঁচটা। কথাটা শুনে কান্তি কেমন যেন ঘাবড়ে গেল, যেন উত্তরটা সে একেবারেই আশা করেনি। সাদা পাতার দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে বলল,
বিকেল না সকাল?
আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ভোর সাড়ে পাঁচটা, বাইরে তাকিয়ে দেখো।
এই এক সমস্যা জানেন, বিকেল আর ভোরের ব্যাপারটা আমার মাঝে মধ্যেই গুলিয়ে
যায়। বিশেষ করে ঘুম থেকে উঠে অনেক সময় আমারও একই ঘুম। গান্ধীর ঘুম জড়ানোর চোখ দুটো একবারের জন্য ধপ করে জ্বলে উঠেই আবার নিভে গেল। মুখ নামিয়ে বলল,
না দাদা সেরকম নয়, বিকেলটা আমি ঠিক মানে মেনে নিতে পারি না, মানে যেন একটা বন্ধ লিফটের মতো। বিকেল হলেই আমার মাথাটা কেমন যন্ত্রণা করে।
আমি আর কিছু বললাম না। লোকটা কোথাবার সুবিধের নয়, বোধ হয় ট্রিটমেন্ট শেষ হওয়ার আগেই অ্যাসাইলাম থেকে ছেড়ে দিয়েছে। আমি পায়ের উপর থেকে চাদর সরিয়ে দিলাম। দিন সাতেক হলো আমি শয্যাশায়ী, সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ের ইনগুইনাল লিগামেন্ট ছিঁড়ে গেছে। তারপর থেকে সারাদিন এই বিছানায় শুয়ে কাটাই। ডাক্তার বলেছে 30 দিন না গেলে বিছানা ছেড়ে ওঠার চেষ্টাও না। মেসের এই ঘরটায় আমি একাই ছিলাম। সাধারণত কলকাতা থেকে এত দূরে মেসগুলো সারা বছর ফাঁকাই থাকে। একদিন মেসের মালিক সমাজপতি এসে বললেন,
এ আপনার পা তো ল্যাঙা, ওটা বসার অসুবিধা, ভাবছি এই রুমটায় আর একজন থাকলে আপনার সুবিধে হয় না।
ব্যাপারটা আমার খুব একটা আপত্তি ছিল না, একা একা শুয়ে থেকে আর কতটাই বা সময় কাটে। বললাম, রাখতে চাইছে এখন ভাড়া কিন্তু ভাড়াবাড়ি হবে। আমি আগে থেকে বলে দিলাম। সমাজপতি মাথা নেড়ে চলে গেলেন। ভদ্রলোক যেটি আসতো শিয়া না সেটা বুঝলাম দিন তিনেক পরে। সকালে নতুন বাসিন্দা আসছে বলে নিজের হাতে ঘরটা পরিষ্কার করতে এসেছিলেন। আমাকে দেখে কেমন একটা বেকা হাসি হেসে বললেন,
এই তো দেখবি কেমন লাল তোমার কাছে চেহারা হয়েছে, তা আজ রাতে কি খাবেন?
ওসব বাদ দিন, আরেকটি মাল আপনার আসছে কখন? সমাজপতি হাতের গামছাটা পিঠে তুলে আমাদেরকে এগিয়ে এসে বলল,
এ আজ দুপুরে। একটা কথা আপনাকে বলা হয়নি, মানে ওই একটু সতর্কতা আর কি।
ব্যাপারটা আমার কেমন যেন সন্দেহজনক। তাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার জরিপ করে নিয়ে বললাম, ব্যাপারটা কি বলুন, আপনার ভাবগতিক ঠিক সুবিধার লাগছে না?
মানে ব্যাপারটা তেমন হার্মফুল কিছু নয়, লোকটার মাথাটা একটু শর্ট আছে।
মাথা শর্ট বলেন কি মশাই, পাগল ছাগল নাকি?
তা অত আমি জানি না, তবে শুনেছি আগে নাকি কোন এক বিলিতি বারে গান বাজনা করতো। মাসখানে কাজ করার পরে সেই বাড়িটি মালিকের টাকা হাতিয়ে ফেরার হয়, পুলিশে ধরে, মামলা চলে, তবে লোকটা পাগল প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে কোনো কেস হয়নি। দিন কয়েক রাঁচির হাওয়া খেয়ে এইখানে এসে জুটেছে।
আর আপনি তাকে আমার রুমে ফেলেছেন? সমাজপতি আমার দিকে তাকিয়ে গুরু না চালেন।
তো আপনার ভয় কিসে?
একে তো পাগল, তার উপর চোর, যদি আমার টাকা পয়সা নিয়ে কেটে পড়ে? ভদ্রলোকের মুখের হাসি মিলিয়ে গিয়ে কেমন যেন ব্যঙ্গ ফুটে উঠল।
কোথা খেলা আমার জমিদারের বেটা রে, আগের মাসে 1,500 টাকা বাকি আছে, সন্ধ্যায় এসে নিয়ে যাব।
1,500 1,250। কোথায় যেন পড়েছিলাম, যেসব পাগলকে দেখতে পাগলের মতো নয় তাদের উপর মোটেই ভরসা করা যায় না। হঠাৎ করে মাথার পোকাগুলো ফুঁসে উঠলে তারা করতে পারে না এমন কাজ নেই। কান্তিকে কিন্তু দেখে মোটেও পাগল বলে মনে হয় না, 27-এর কাছাকাছি বয়স, মুখে দাড়ি গোফের চিহ্ন মাত্র নেই, মাথায় শেরলক হোমসের মতো বাঁকানো টুপি। একালে যে সে বাড়ে বিলিতি বাজনা বাজাতো তা তাকে দেখলেই বোঝা যায়। পরনে ছেঁড়া জিন্স আর ময়লা খয়েরি জামা, মাথা চুলিষ্ট পুষ্ট, দুটো বাক্স নিয়ে সে ঘরে ঢুকেছিল। একটা বোধহয় জামা কাপড় আর দরকারি জিনিসপত্র ছিল, আর একটায় একটা ভাঙা চোড়া সাহেবি ক্যাসেট প্লেয়ার, আর একটা গিটার। পরে জেনেছিলাম সেটা বাড়ির মিউজিক রুম থেকে না বলে নেওয়া। যাই হোক, চোখটার কথাবার্তায় ভদ্রতার ছাপ আছে, আমারও তাকে খারাপ লাগেনি। টাকা পয়সা যে তার টানাটানি চলছে তা তার জামা কাপড় দেখেই বুঝেছিলাম। পরে বুঝলাম তার আত্মীয় স্বজন বলতেও কেউ নেই। যেটুকুনি টাকা আছে মাসতিনেকের ভাড়াতেই চলে যাবে। অথচ এত অভাব সত্ত্বেও তার চোখে মুখে দুঃখের আওয়াজ কিন্তু কোনোদিন দেখি না। খবর দেখলে মনে হয় সেই বাটে আর নবাব সিরাজউদ্দৌলাই বাটে। দিনের বেশিরভাগ সময়টা সে ঘুমিয়ে কাটায়। যতক্ষণ জেগে থাকে বইপত্র পড়ে, না হলে গিটারের বাক্স খুলে তারগুলোকে নাড়াচাড়া করে। সেভাবে মন দিয়ে তাকে বাজাতে শুনে দিত। কাল ভোরে উঠে হঠাৎ শুনলাম কোথা থেকে একটা মেয়েরই গলার হাসির শব্দ আসছে। এ ঘর থেকে নয়, ছাদ থেকে। জানলা খুলে দেখলাম বাইরে সূর্যের কাঁচা রং ধরেছে। দু একটা রাত পাখি শেষবারের মতো ডেকে দূরের বাতাসে বসে পড়ল। আমি শালটা গায়ে জড়িয়ে ভালো করে নিচের দিকে তাকালাম। সমাজকবির পোষা মিনিটা ঝিলের ধারে বসে থাবা পরিষ্কার করছে। পাশের বাড়ির ছাদে একটা অল্প বয়স মেয়ে ছাদের পাঁচিলে আঙুল রেখে দাঁড়িয়ে এবার ছাদের দিকে তাকিয়ে কি যেন বলছে। এসবের সাথে গাঙ্গির গলা শুনতে পেলাম কয়েকবার। ছোকরা রেলে আছে এর মধ্যেই পাশের বাড়ির মেয়ের সাথে ভাব করে ফেলেছিল। একবার ইচ্ছা হলো আমিও সিঁড়ি দিয়ে উঠে ছাদে গিয়ে দাঁড়াই, কিন্তু সে উপায় নেই। বরঞ্চ শীতকালে বিছানা ছেড়ে উঠে বাথরুমে যাওয়াটাই এক সমস্যা। সবে হাতে ভর দিয়ে উঠে দাঁড়াতে যাচ্ছি এমন সময় সিঁড়ি থেকে পায়ের আওয়াজ পেলাম। আওয়াজটা উপরের সিঁড়ি থেকে এলো, অর্থাৎ কান্তি নিচে নেমে আসছে। দরজা দিয়ে ঢুকে আমাকে দেখতে পেয়ে হাহা করে এগিয়ে এলো। আমি তাকে হাত তুলে বাধা দিলাম। এইসব ব্যাপারে আমার কারোর সাহায্য নিতে ভাল লাগে না। বাথরুম থেকে বেরিয়ে দেখলাম সে মেঝের এক পাশে হেলান দিয়ে ক্যাসেট প্লেয়ারটা নিয়ে নাড়াচাড়া করছে। আমাকে যেন আর খেয়ালই করছে না। কসরত করে বিছানায় এসে বসে বললাম, তা আজ সকালে এত ফুরফুরে মেজাজ, ব্যাপার কি হয়? সে আমার দিকে তাকিয়ে একবার লাজু ফাঁসল, তারপর মাথা নামিয়ে বলল,
পাশের বাড়িতে এত সুন্দর একটা মেয়ে আছে আগে বলেননি তো?
সে খবর আমি রেখে কি করব বলো? কথা বলছিলে তার সাথে?
ইয়েস স্যার। হাতের আঙুলগুলো লক্ষ্য করেছেন?
আমার ওর বেশ মজা লাগলো। বললাম, না হে, সে বয়স কি আর আছে?
আঙুলগুলো কখনো এক লেভেলে থাকে না, যেন পিয়ানোর সুর বেজে চলেছে সারাক্ষণ। আগে যেবারে আমি কাজ করতাম সেখানে একটা মেয়ে আসতো, জানেন, সারা সন্ধে মদ টদ খেয়ে উপুর হয়ে মাথা দিয়ে পড়ে থাকতো টেবিলের উপর। মুখটা কোনোদিন দেখিনি, খুব শখ হতো দেখো।
তারপর কি করলে?
আলাপ করলাম, দেখতে মন্দ ছিল না বুঝলেন, কিন্তু আমার সব থেকে পছন্দ ছিল আঙুলগুলো, যেন পিয়ানোর উপর খেলা করার জন্যই তৈরি হয়েছিল।
আলাপ করে কি বললে, প্রস্তাব দিলে কিছু?
দৌড় মশাই, জিজ্ঞেস করলাম পিয়ানো টিয়ানো বাজাতে জানে কিনা, বললো জানে না। তারপর আর কি, ছেড়ে দিলাম।
বাজাও বাজাও পিয়ানো বাজাও, তোমারই বয়স। আমি দীর্ঘশ্বাস ফেললাম।
সেটা বোধ হয় আর হবে না, আমি তো এখানে বেশি দিন নেই।
এই ব্যাপারটা আমি জানতাম না, সে যে কবে এখান থেকে বিদায় নেবে সে ব্যাপারে সমাজপতি কিছুই বলেন। জিজ্ঞেস করলাম, তো যাবে কোথায়? কথাটার উত্তর না দিয়ে সে উঠে পড়ল, নিজের বেডটা ডিঙিয়ে আমার বেডের কাছে এসে দাঁড়ালো। তারপর মুখটা নিচে নামিয়ে আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল,
আপনাকে একটা কথা বলবো, কিন্তু খবরদার আর কাউকে বলবেন না।
আমার কেমন যেন অস্বস্তি হলো। গান্ধী যে সদ্য অ্যাসাইলাম থেকে ছাড়া পাওয়া একটা পাগল, সেটা হঠাৎ মনে পড়ে গেল। কি কথা বলো?
আমি একটা জায়গার খোঁজ জানি, জান, সেখানে চলে যাব।
জায়গা? কোন জায়গা? আমার অস্বস্তিটা আরো বাড়ছে।
সে নাম আমি বলতে পারবো না, তবে জায়গাটা এখানকার মতো পুরনো আর ঘেন ঘেনে নয়। সেখানে সবাই বড় লোক, সবাই সুখী, সবাই গায়ক, সবাই শ্রোতা, কোনো দুঃখ নেই, কারোর প্রেম ভেঙে যায় না, কথা দিয়ে সবাই কথা রাখে, জন্ম আছে মৃত্যু নেই, যা খুশি খেতে পারেন, পয়সা লাগে না, আপনাকে ছেড়ে কেউ চলে যায় না, কোনো দিন না। ওই যে রূপকথার গল্পের শেষে থাকে না, and they lived happily ever after.
সেখানে তুমি যাবে? আমি মুখটা যতটা সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করলাম। সে আমার ঠিক পাশেই বসে পড়ল, চোখ দুটো জানলার উপর স্থির। তা জায়গাটা কোথায় জানো?
অ্যাটলান্টিক মহাসাগরের নিচে খুব সংকীর্ণ একটা সুড়ঙ্গ আছে, সেটা দিয়ে পার হওয়ার থেকে কঠিন সেটাকে খুঁজে বের করা।
অ্যাটলান্টিক মহাসাগর যাবে কি করে? সে কথাটার উত্তর দিতে যাচ্ছিল, মুখটা খুলেও থেমে গেল, ভুরুটা তুলে বলল,
আপনি তো ঘাগু লোক মশাই, আমার থেকে ঠিকানা নিয়ে পাড়ি দেবেন ভেবেছেন? সেটি হচ্ছে না। সিগারেট খাবেন?
আমি মাথার কাছে হাত দিয়ে সিগারেটের প্যাকেটটা খুঁজে নিয়ে খুলে দেখলাম, সেটা খালি। কান্তি উঁকি দিয়ে দেখে বলল,
আপনি রসুন, আমি নিচের দোকান থেকে কিনে আনছি।
সে দরজার দিকে পা বাড়াচ্ছিল, বললাম, এ আমার থেকে টাকাটা নিয়ে যাও, তোমার তো টানাটানি, সিগারেট কিনে আর কেন নষ্ট করবে? কান্তি আমার দিকে তাকিয়ে নরম করে একবার হেসে বলল,
যে কদিন এখানে আছি তার জন্য যথেষ্ট টাকা আছে আমার কাছে, ওখানে চলে গেলে তার টাকা পয়সা দিয়ে কি করব।
আজ কিন্তু তার পাগলামি সপ্তমে উঠেছে। সাত সকালে উঠে কি লিখছে না স্বপ্ন, একে সত্যি পাগলাগার থেকে ছেড়ে দিয়েছে না পালিয়ে এসছে কে জানে। ইদানিং লক্ষ্য করেছি গান ছাড়া তার আর একটা জিনিসে আগ্রহ আছে, কার্টুন। তার ধুলো মাখা বইপত্রের বেশিরভাগটাই পুরনো ম্যাগাজিন থেকে কাটা কার্টুনের পাতা, কয়েকটা আমার চেনা, রয় অফ দি রোভার্স, অ্যাস্ট্রিক্স, রোবালিস, ইক অ্যান্ড লিক, আর নতুন কিছু। কাল আমি আগ্রহ দেখাতে আমার দেওয়ালে একটা হলুদ রঙের পেট ফোলা পুতুলের স্টিকার লাগিয়ে দিয়েছে, তার সেই ফোলা পেটে খোঁচা দিলেই সেটা থেকে একটা কিম্ভূত আওয়াজ বেরিয়ে আসে। আমি দেওয়ালের দিকে তাকিয়ে স্টিকারটা আবার দেখলাম, খরগোশের মতো কান, ভুরুহীন গোল গোল দুটো চোখ, বেশ আদুরে ভাব, সব থেকে আশ্চর্যের লেজটা, যেন এককালে সেটা সোজাই ছিল তারপর ইলেকট্রিকের শক খেয়ে এঁকে বেঁকে গেছে। আমি তার পেটে আঙুল দিয়ে একটা খোঁচা দিলাম।
রোজ রাতে আমরা প্রায় সাতটা স্বপ্ন দেখি জানেন।
আমি কান্তির দিকে ফিরে দেখলাম সে খাতা পেন রেখে বিছানা থেকে উঠে গায়ে জামা বানাচ্ছে, বললাম, বলো কি সাতটা?
প্রায়, তা কম বা বেশি হতে পারে, কিন্তু রোজ। অবশ্য সেগুলো দেখার পরেই মাথা থেকে মুছে যায়, আমরা খালি সেই স্বপ্নটাই ঘুম থেকে ওঠার পর মনে রাখতে পারি, যেটা দেখতে দেখতে ঘুমটা ভেঙে যায়। There is no end of a dream. স্বপ্ন শেষ দেখেছেন কোনোদিন?
তা দেখিনি বটে, আমি ভেবে বললাম।
যেটা মনে থাকে সেটাও আমরা ঘুম থেকে উঠে আস্তে আস্তে ভুলতে থাকি, সেজন্যই আপনার শেষ দেখা স্বপ্নটা আপনার মনে নেই, তাই লিখে রাখলাম আর কি, মন্দ কি?
আমি সেরকম কিছু বোঝার চেষ্টা করলাম না, বুঝলেই বা আমার কি লাভ, পাটা তাড়াতাড়ি ঠিক হলে বাঁচি, রাত্রদিন এই পাগলের প্রলাপ শুনতে আর ভালো লাগে না। কান্তি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল,
আমি একটু বেরোচ্ছি বুঝবেন, ঘন্টা খানেকের মধ্যেই ফিরব।
বলেছে সুটকেস খুলে টাকা গুনতে লাগলো, তারপর এক বান্ডিল একশো টাকার নোট পকেটে পুড়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। ব্যাপারটা আমার কেমন যেন সন্দেহজনক লাগলো, কাজকর্ম মতো সে কিছু করে না, কারোর সাথে সেরকম যোগাযোগ আছে বলেও জানি না, এই সাত সকালে এতগুলো টাকা নিয়ে তড়িঘড়ি কোথায় বেরোলো কে জানে, লোকটা সত্যি পাগল নাকি অভিনয় করে, অন্য কোন রকম ধান্দা নেই তো। মনটা কেমন যেন খচখচ করতে লাগলো, ভাবলাম ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবো না, আমার তাতে কি, কিছুক্ষণ খাটে হেলান দিয়ে পড়ে রইলাম, আর ভালো লাগলো না। অথর্ব হয়ে পড়ে থাকার এই এক অসুবিধা, শুয়ে থাকতে মোটে ভালো লাগে না, নানা রকম ব্যাপারে কেবলই কৌতূহল হয়। নিচে দিয়ে গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কেন? দোতলার বিড়ালটা অকারণে ম্যাও ম্যাও করছে কেন? পাশের হোটেল থেকে সিদ্ধ ভাতের গন্ধ আসছে না কেন? এই মুহূর্তে আমার চোখে পড়ল ঘরের এক কোণে একটা মাকড়সা জাল, বেশ বড় সড়ক, পাখার হাওয়ায় অল্প অল্প নড়ছে। মাকড়সাটার কিন্তু দেখা নেই, হয়তো একটু দূরেই কোথাও ওত পেতে অপেক্ষা করছে। শিকার জালে পড়লেই মহানন্দে লাফাতে লাফাতে উপস্থিত হবে। কবে যে জালটা বানালো কে জানে, চোখেই পড়েনি। খাটের একদিকে ভর দিয়ে আমি উঠে দাঁড়ালাম। একটু গোয়েন্দাগিরি করার শখ হচ্ছে, কান্তির জিনিসপত্র একটু খেটে দেখলে কেমন হয়? কিছু না হোক, তার সম্পর্কে নতুন কিছু হয়তো জানা যাবে। পায়ের ব্যথায় এখন উঠে দাঁড়াতে পারি না, কোন রকমে দেওয়ালে ভর দিয়ে সুটকেসটার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। বিছানার এক পাশে একটু আগে লেখা কাগজগুলো বালিশ চাপা দিয়ে রাখা আছে। সুটকেসটা লক করা ছিল না, আমি হাতের উপর ভর দিয়ে মাটিতে বসলাম। ডালাটা তুলে ভিতরটা দেখার চেষ্টা করলাম। কয়েকটা পুরনো জামা কাপড়, গার্ডার বাঁধা একটা ক্যাসেট, একখানা ছেঁড়া পুরনো ফটোগ্রাফ, তার নিচে ইংরেজিতে কি যেন লেখা আছে। সেসব সরাতে দেখলাম কি যেন একটা শক্তমত জিনিস একটা জিন্স দিয়ে জড়ানো আছে। জিন্সের রোলটা খুলতে দেখলাম সেটা একটা টিনের বাক্স। সেটা নাড়িয়ে বুঝলাম ভিতরে কিছু একটা আছে। আঙুলের ছাড় দিয়ে বাক্সের চাকাটা খুলে ফেললাম, হাত ঢুকিয়ে জিনিসটা বের করে এনে দেখলাম সেটা একটা ওষুধের শিশি। ওষুধের নাম কিন্তু বাইরে লেখা নেই, একটা সাদা কাগজের লেভেল শীটে শুধু একটা রাসায়নিক সংকেত লেখা আছে, C20H25N30। ব্যাপারটা বুঝলাম না, ওষুধটা সাধারণ নয় সেটা বুঝতে পারছি। যদি তাই হতো তাহলে এত গোপনে জামা কাপড়ের আড়ালে রাখার দরকার হতো না। সংকেতটা যদি ঠিকঠাক হয় তাহলে খানিকটা জানা যেতে পারে। শিশিটা আমি রেখে দিতে গিয়েও দেখলাম না, মাটি থেকে উঠে পড়লাম। কৌতূহলে আমার পায়ের ব্যথাটাও কম মনে হল। আগের মতোই দেওয়াল ধরে কর্ডলেস ফোনটার কাছে এসে দাঁড়ালাম। প্রতাপের নাম্বারটা মনে আছে আমার, সংকেতটা বললে তার কাছ থেকে কিছু জানা যেতে পারে। আমি নাম্বারটা ডায়াল করলাম। দুবার রিং হতে উপাশ থেকে প্রতাপের গলা শোনা গেল। একটা ওষুধ আছে আমার কাছে বুঝলি, খালি ফর্মুলাটা জানি, নামটা বলে দিতে পারবি? H25N30। কিছুক্ষণ উপাস থেকে কোনো শব্দ এলো না, মনে হলো সে যেন কি ভাবছে। হঠাৎ তার কৌতুক মেশানো গলা শোনা গেল।
আরে ফজা, তুই অ্যাসিড নিচ্ছিস কবে থেকে?
অ্যাসিড? সেটা কি? আমার কাছে রহস্যের খানিকটা যেন পরিষ্কার হচ্ছে।
লাইসার্জিক অ্যাসিড, LSD, ও মালের দশ বছরে কোথায়?
আমি উত্তর দিলাম না, উল্টে আরেকটা প্রশ্ন করলাম। এটা ট্রাক তাই তো?
ওষুধ মানেই তো ট্রাক। তুই যার কথা বলছিস সেটাকে তাই বলা যায়, তবে আজকাল সিনেমা তোকে যেরকম ড্রাগ এডিক্টের ড্রাগ না পেলে মির্জি রুগীর মতো ছটফট করে, ওসব কিছু হয় না, বলতে পারিস একটা নিরীহ টাইপের ড্রাগ।
কি হয় এতে?
কি যে হয় তা ঠিক বলা যায় না, নিজেকে ভগবান মনে হতে পারে। যতক্ষণ ড্রাগের ইফেক্ট থাকে ততক্ষণ নিজেকে খুব ক্রিয়েটিভ মনে হবে, যেমন ধর সোজা কথায় কিছুক্ষণের জন্য সাইকোলজিক্যাল সুপার হিউম্যান হয়ে যেতে পারিস, বাস্তবটাকে একটু একটু করে ভুলে গিয়ে সুপিরিয়ার সাইকোলজিক্যাল স্টেটে থাকবি কিছুক্ষণ।
আর কি হয় মানে ক্ষতি হয় না কিছু?
হয় বটে, তবে ফিজিক্যালি নয়, মেন্টালি।
কিরকম?
সময়ের আন্দাজ থাকে না। রাত জেগে বসে থাকা মানে ইনসোমনিয়া থেকে বলে। যেহেতু তুই বাস্তবে কম আর অতি বাস্তবে বেশি সময় কাটাচ্ছিস, এছাড়া আরো বেশি মাত্রা নিলে প্যারানোয়া, ডিলিউশন, আইডেন্টিটি ডিসঅর্ডার ইস্যু হতে পারে। কিন্তু তোর এত খুঁজে কাজ কি বলতো? মাফিয়া হয়েছে নাকি?
অসব কিছু না, এমনি জানার ছিল। ভালো আছিস?
তা আছি একরকম।
আমি তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিলাম। মাথাটা গরম হয়ে আছে। এতদিনে কান্তির সম্পর্কে বেশ একটা সহানুভূতি তৈরি হয়েছিল। এখন বুঝছি লোকটা শুধু চোরই নয়, একটা ড্রাগ অ্যাডিক্ট ইউটোপিয়া। সকালবেলা একতারা নোট হাতে অন্য কোথাও না, নিশ্চয়ই কোনো লোকাল ডিলারের কাছে এইসব কিনতে গেছে। তার সুটকেসটা আবার আগের মতো গুছিয়ে রেখে আমার বিছানায় এসে শুয়ে পড়লাম। এতক্ষণের উত্তেজনায় পরিশ্রমের পা দুটো যেন অমোস হয়ে এসছে। পালিশ চাপা দেওয়া কাগজগুলো পড়ে দেখতে ইচ্ছাও করল না। কালী সমাজপতিকে বলে লোকটাকে এখান থেকে তাড়াতে হলো। পাগলের সাথে এক ঘরের তবু থাকা যায়, কিন্তু সে যে পাতা খুঁড়। রাগে বিছানার উপর ঘুষু মারলাম চড়ে। জানলায় সকালের রোদ এসে পড়ার আগে কান্তি ফিরে এলো। আমি হাত দিয়ে ফেলে জানলাটা বন্ধ করে দিলাম। ঘরে ঢুকে একগাল হেসে পকেট থেকে একটা ওষুধের শিশি বের করে টেবিলের উপর রেখে আড়মোড়া ভাঙল কান্তি। আমি নিরুত্তাপ কলায় জিজ্ঞেস করলাম, কিসের ওষুধ এটা?
ঘুমের। রাতে কদিন ভালো ঘুম হচ্ছে না।
সে চেয়ারে বসে একটা সিগারেট ধরাল। হঠাৎ অনিদ্রা?
কি জানি, নতুন জায়গা তাই বোধ হয়।
ও ওষুধ তো তোমাকে দেওয়ার কথা নয়, প্রেসক্রিপশন আছে? আমার গলাটা যে ধীরে ধীরে পাল্টাচ্ছে তা সে খেয়াল করেনি এখনো। বলল,
100 টাকা বেশি দিলাম, দেবে না কেন?
এভাবে বেশি টাকা দিয়ে আর কি কি জোগাড় করতে পারো তুমি? এবারে কিন্তু সে ঘুরে বসলো আমার দিকে। বোধহয় কিছু একটা আঁচ করতে পেরেছে। আর চোখে একবার নিজের সুটকেসের দিকে তাকিয়ে নিয়ে বলল,
আপনি আমার জিনিসপত্র ঘেঁটেছেন?
আমার ভিতরে উত্তেজনার স্রোত বইছে, তাও গলা শান্ত রেখে বললাম, তোমাকে আমি পুলিশে দিতে পারি, সেটা জানো? কথাটা শুনে সে যেন খানিকটা নিশ্চিন্ত হল। আগের মতোই হেলান দিয়ে আরাম করে সিগারেট টানতে টানতে বলল,
দিন, ততদিনে আমি আর এখানে নেই, কালকেই রওনা হচ্ছি।
চুপ কর! আমি চিৎকার করে উঠলাম, তোমার মতো ড্রাগ অ্যাডিক্ট ধাপ্পাবাজ পাগলের থেকে অনেক ইউটোপিয়ার কথা শুনেছি। আটলান্টিক সাগরের নিচে বাড়ি দেবে এলডোরাডোর খোঁজে, গাঁজাকে ওসব অনেক রূপকথার গল্প বলা যায়, বুঝেছ? সে অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর দেওয়ালের দিকে দেখিয়ে বলল,
জানলাটা খুলে দিন, বাইরে বেশ রোদ উঠেছে।
আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। সে বলেই চলল,
কাল আমি চলে যাচ্ছি, আমার সুটকেসটা এখানেই থাকবে, টাকা পয়সাও আপনাকে দিয়ে যাব। এই মেসটেস ছেড়ে এবার দেশের বাড়ি গিয়ে সবজির চাষ করুন, বুঝলেন? কুমড়ো, কুমড়োর চাষ করুন, বেশ একটা রাজকীয় ভাব আছে।
তুমি কোথায় যাবে আমার জানা আছে।
কোথায়?
কোনো ফিরিঙ্গি কলোনিতে, যেখানে ওই কি যেন বলে আসিফ ওসব পুজো পড়ে থাকবে।
ধুর মশাই, আপনি মহা সন্দেহবাদী।
কথাটা বলে সে উঠে গিয়ে ক্যাসেট প্লেয়ারটা নিয়ে এসে রাখলো আমার সামনে। দেখো, আমি জানি তোমার কিছু একটা সমস্যা আছে, মানে হয়তো হয়তো নেশার মতো হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু কিন্তু জীবন তো পাল্টায়। মানে মানে নিজেকে মানে নিজেকে যদি বোঝাতে পারো যে এই সে কিন্তু আমার কথায় থাম দিচ্ছে না, প্লেয়ারটা চালিয়ে কি যেন বিড়বিড় করছে মনে হয়, যেন পুজোর মন্ত্রের মতো জপ করে চলেছে কিছু। কান্তি,
অনেক মানুষ একসাথে হাততালি দিচ্ছে আপনার সামনে। আপনার সামনে কি দেখছেন নিহার বাবু? একটা বিরাট বন্ধ দরজা, তার ওপারে কারোর পায়ের আওয়াজ, ঘাসের উপর দিয়ে হাঁটছে কেউ, একটু একটু করে খুলে যাচ্ছে দরজাটা,
তার সত্য রোদ লাগা চোখ দুটো আপনার চোখে স্থির। চপল হরিণীর মতো এক দৌড়ে গিয়ে লুকায় গাছের আড়ালে। আপনি পায়ের শব্দে ধরে ফেলেন তাকে, হাত দুটো শক্ত করে চেপে ধরে আপনার ছায়া নিজেকে লুকিয়ে নেয় সে। বসন্তের পাতায় নতুন রং লাগে, ঘন জঙ্গলের ফাঁকে দুপুরের রোদ খেলা করে যায়, সমস্ত পথ জুড়ে বৃষ্টি নামে, তপ্ত মাঠের এক কোণে ধুলো ওড়ে, দুজনে লুকোচুরি খেলে সারা দুপুর জুড়ে। শেষ বিকেলের আলোয়ের নিস্তব্ধ প্রতিজ্ঞা, কখনো ছেড়ে না যাওয়ার, কখনো একা না হওয়ার। আপনার আঙুল তার ঠোঁট স্পর্শ করে, উপন্যাসের মতো সুন্দর ঠোঁট সারাদিনের ক্লান্তি জুড়িয়ে আসে। তারপর কেমন কেমন যেন নিস্তব্ধ হয়ে আসে চারপাশ, যেন চলে যাচ্ছে কেউ। পিয়ানোর প্রতিটা নোট যেন তার হারিয়ে যাওয়া পায়ের আওয়াজে প্রতিধ্বনি, সুরের কঙ্কাল। কোথাও কেউ নেই, শুধু কম্পমান অন্ধকার। তার মাঝে কোথায় ভায়োলিন বাজছে। শূন্য পৃথিবীর এক কোণে অদৃশ্য শব্দের হাহাকার। নির্মম নিষ্ঠুর ভায়োলিন, ভায়োলিন নয়, আপনার নরম রক্তাক্ত হৃৎপিণ্ডের উপর ঝড় টানছে কেউ। আপনার অবাধ্য চোখের জল আর রক্ত শুকিয়ে দিয়ে যাবে ওই ভায়োলিনের ঝড়টা। শুনতে পাচ্ছেন আবার সেই পিয়ানোর নোটগুলো, সেই পায়ের আওয়াজ, সেই অস্থির রোদের লুকোচুরি, অন্তহীন বারবার হারিয়ে গিয়েও ফিরে আসে সেই সুরটা। শুরু নেই, শেষ নেই, কে কেড়ে নেবে? কেউ না, কেউ না। সে দৌড়ে আসছে আপনার দিকে, এক অনন্ত নক্ষত্রের পথে।
ঘরে কেউ নেই, অথচ পাশের বেডে কান্তির ঘুমিয়ে থাকার কথা। আমার সাজা ইন্দ্রিয় গুলো যেন অন্ধকারের মধ্যে কিছু একটা আন্দাজ করতে পেরেছে। বেড সুইচটা মাথার কাছে ঝুলছিল, হাত বাড়ি আলোটা জ্বালালাম। আমার আন্দাজ মিথ্যে নয়, ঘরে আমি ছাড়া আর কেউ নেই। বাথরুমের দরজা খোলা, তার ভিতরটা ফাঁকা। ঘরের দরজা ভেজানো, সেটা দিয়ে কান্তি বাইরে গিয়ে থাকতে পারে। আমি দুবার গলা তুলে ডাকলাম, কান্তি কান্তি। কোনো সাড়া এলো না। দোতলাতে আর কোনো ঘরে ভাড়া দিলে, যদি বারান্দায় না থাকে তাহলে তার যাওয়ার জায়গা বলতে একমাত্র ছাদ। 11টার পরে নিচের দরজা বন্ধ হয়ে যায়, চাবি একমাত্র সমাজপতির কাছে থাকে, অর্থাৎ কান্তি চাইলেও বাইরে যেতে পারবে না। আমার কেমন একটা আশঙ্কা হলো, পাগল ছাগল মানুষ কে জানে কি করে বসেছে। বিছানা ছেড়ে উঠে পড়লাম, পায়ে এখনো ঠিক মতো জোর পাচ্ছি না। একপাশের দেওয়াল ধরে ধরে দরজার কাছে পৌঁছলাম, না বারান্দাতেও কেউ নেই, নিচে মুখ বাড়িয়ে কাউকে চোখে পড়ল না। একতলা টিউব ওয়েলার কুয়োটা হাতে আঁকা ছবির মতো স্থির, ছাদের দিকে মুখ করে আর একবার তার নাম ধরে ডাকলাম, কান্তি। পায়ের এই অবস্থা নিয়ে আমার ছাদে ওঠা প্রায় অসম্ভব। আমি দাঁতে দাঁত চেপে এগিয়ে গেলাম। যদি শুধু ছাদে গিয়ে বসে থাকে তাহলে ভাবনার কিছু নেই, কিন্তু চারতলার ছাদ থেকে যদি নিচে ঝাঁপ দিয়ে পড়ে। একপাশে রেলিং ধরে আমি দুটো সিঁড়ি উঠে এলাম। এখান থেকে ছাদের দরজাটা চোখে পড়ছে, আর একটা সিঁড়ি উঠেই কিন্তু আমি অবাক হয়ে গেলাম। দরজাটা ভিতর থেকে খিল দেওয়া, অর্থাৎ দরজা খুলে কেউ ছাদে যায়নি। তাহলে তাহলে কান্তি গেল কোথায়? আজ রাতে সে একটু দেরি করে ঘুমিয়েছিল, তারপরে আমি ঘুমিয়েছি, ততক্ষণে নিচের দরজাও বন্ধ হয়ে গেছে। মাঝরাতে একটা লোক বন্ধ ঘর থেকে উধাও হয়ে গেল, তা কি করে হয়? আমি আগের মতন আমার রুমে ফিরে এলাম। ক্লান্তিতে মাথা ধরে আছে, ঘরের চারপাশটা কেমন যেন অবাস্তব মনে হচ্ছে, স্বপ্নের মতো। হ্যাঁ, মনে হলো স্বপ্ন দেখছি, খুনি জেগে উঠব। হঠাৎ লক্ষ্য করলাম কান্তির টেবিলের উপর সাদা পাতাগুলো, লেখা সাদা পাতাগুলো এখনো রাখা আছে। কাল রাতের স্বপ্নগুলো কান্তি এতেই লিখে রেখেছিল। আমি দেওয়াল ধরে সেদিকে এগিয়ে গেলাম। উপরে দুটো সাদা কাগজ, তারপর একটা কাগজে শুধু লম্বা লম্বা পেনের আঁচড়। সেটা সরিয়ে নিতে দেখলাম পরের পাতাটায় কিছু লেখা আছে। পাতাটা আলোর দিকে ধরে আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। অবিশ্বাস্য, এ কি করে হয়? যে কদিন সে এখানে এসেছে প্রতিটা দিনের নিপুণ বর্ণনা লেখা আছে সমস্ত পাতা জুড়ে, কিন্তু এগুলো তো স্বপ্ন নয়, এগুলো বাস্তব। আমার বিছানার পাশের জানলাটার কথা, পাশের বাড়ির ছাদে সেই মেয়েটার কথা, আমাদের সব কথাবার্তা, অচেনা সেই পাখিটার ডাকটা, সাজানো গল্পের মতো বহু এক। কিন্তু কিন্তু কি করে হয় তা? কি করে হয় কি করে? দিকে তাকাতে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল, তার এক কোণে বড় করে লেখা একটা লেটার,
এন।
কান্তির নাম তো এন দিয়ে নয়, তাহলে কার ইনিশিয়াল ওটা? কাগজে হাতের লেখাটাও চেনা লাগছে আমার। এ লেখা আমি বহুবার দেখেছি, বহুবার, কিন্তু কোথায়, কার?
অনেক ভেবেও কোনো উত্তর পেলাম না।
অলৌকিক কিছু ঘটছে, আমি আর ভাবতে পারছি না। ধীরে ধীরে পিছিয়ে এসে মাটিতে বসে পড়লাম। আমি নিস্তব্ধতার মাঝে হঠাৎ করে কান্তির ফেলে যাওয়া কেসের প্লেয়ারটা বেজে উঠল। আর আজ কোনো কিছুরই বোধহয় কোনো ব্যাখ্যা নেই। আমি সেটা বন্ধ করলাম না। সাদা কাগজগুলো উড়ে বেড়াচ্ছে ঘরম, জানলা বন্ধ, তো কোথা থেকে হাওয়া আসছে জানি না। কান্তি পালিয়েছে, সে ফিরবে না এখানে। আর কি কেউ ফিরে? Say